বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 7 জুন, 24 জ্যৈষ্ঠ এবং ফার্সি 17 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে পশ্চিম এশিয়ায় আবারও বোকো হারাম জঙ্গি তৎপরতা এবং বিদেশে অর্থ পাচারকারীদের কোনো তথ্য নেই বলে বাংলাদেশের অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। আর প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বরতার জন্য দখলদার ইসরায়েলকে একদিন জবাবদিহি করতেই হবে বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হিজবুল্লাহ নেতা হাসান আল বাগদাদি বলেছেন, লেবাননের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু করলে দখলদার ইসরায়েল জাহান্নামের আগুনে পতিত হবে। গ্রেপ্তার হওয়া নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করেছে বাংলাদেশের হেফাজতে ইসলাম, পদ পেয়েছেন মরহুম আহমদ শফির ছেলেও। এবং ভারতে 23 কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলছে শিশুদের জন্য টিকার পরীক্ষা। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের নিরস্ত্র অসহায় জনগণের বিরুদ্ধে দশকের পর দশক যে অপরাধ যজ্ঞ চালিয়ে আসছে তার কথা বিশ্ববাসী কখনো ভুলে যাবে না। তিনি বলেন, ইসরায়েলি বর্বরতা ও অপরাধ যজ্ঞের সর্বশেষ নজির হচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আগ্রাসন, যাতে 60টি শিশুসহ 260 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এক টুইটার পোস্টে খাতিবজাদে এসব কথা বলেন। তিনি বলেন, নেতানিয়াহুর বিদায়কালেও মনে হচ্ছে তিনি নিরাপরাধ ফিলিস্তিনিদের রক্ত গ্রহণের কোটা পূরণ করতে চাইছেন, কিন্তু একদিন সময় আসবে অপরাধীদেরকে জবাবদিহি করতে হবে এবং বিশ্ব ভুলে যাবে না ইহুদিবাদী অপরাধীদের বর্বরতা ও অপরাধ যজ্ঞের কথা। টুইটার পোস্টে খাতিবজাদে বলেন, সেই সব দেশের প্রতি নিন্দাবাদ যারা ইসরায়েলি অপরাধ যজ্ঞে সমর্থন দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে 5 কোটি 93 লাখ 10 হাজার 307 জন। এ তথ্য জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় নির্বাচন পরিচালনা বিভাগের মুখপাত্র সাইয়েদ ইসমাইল মুসাভি। ইরানের আইন অনুযায়ী নির্বাচনের দিন যাদের বয়স 18 বছর পূর্ণ হয় তারাই ভোট দিতে পারে। মুসাভি আরও বলেছেন, ইরানে আগামী 18 জুন প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি শহর ও গ্রাম পরিষদের মূল নির্বাচন এবং জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এর মধ্যে চারটি নির্বাচনের জন্য এই ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন পরিচালনা বিভাগের মুখপাত্র আরও জানিয়েছেন, এবার শহর পরিষদ বা সিটি কাউন্সিল নির্বাচনে 24টি শহরে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে। 24টি প্রদেশের কেন্দ্রীয় শহরকে নির্বাচন করা হয়েছে, তবে রাজধানী তেহরানে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। মনে রাখতে হবে, ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে কেবল সিটি কাউন্সিলর প্রার্থীদের ভোট দেয়া যাবে। চারটি নির্বাচনেরই ভোট গ্রহণ হবে আগামী 18 জুন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য হাসান আল বাগদাদি বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধে জড়ালে ইসরায়েল জাহান্নামের আগুনে পতিত হবে, যা তারা কোনোদিন কল্পনাও করেনি। লেবাননের আলমানা টিভি চ্যানেল আজ এ খবর দিয়েছে। তিনি আরও বলেছেন, হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের কমান্ডারদের নানা ধরনের দাম্ভিক কথাবার্তা শুনতে পাচ্ছে, কিন্তু তাদের প্রতি পরামর্শ হচ্ছে দম্ভ কমান, আরেকবার হিসাব নিকাশে ভুল করলে পরিণতি ভালো হবে না। হাসান আল বাগদাদি আরও বলেছেন, ইসরায়েলি কমান্ডারেরা অতীত থেকে শিক্ষা নেয় না, তারা বাস্তবতাকেও উপলব্ধি করতে পারে না। এর কারণ হচ্ছে তারা সবসময় হিংসা বিদ্বেষ ও অপরাধে নিমজ্জিত। ইহুদিবাদীদের এ ধরনের আচরণ তাদের পতনকে আরও ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেন হিজবুল্লাহর এই নেতা। এছাড়া সম্প্রতি হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসিম বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের মতো যে কোনো যুদ্ধ মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান, হিজবুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা এখন অনেক ভালো পর্যায়ে রয়েছে বলে তিনি জানান। ফিলিস্তিনিদের সৌর্ড অব কুদস অভিযানের সময় আহত ইসরায়েলি মহাকাশ বিজ্ঞানী এভি হার ইভেন শেষ পর্যন্ত মারা গেছেন। 84 বছর বয়সী এই বিজ্ঞানী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শিল্পেও ব্যাপক অবদান রেখেছেন বলে জানা গেছে। গাজা ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের সময় দখলদার ইসরায়েলের অভ্যন্তরে আরব মুসলমানেরা যে বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন, তারই ধারাবাহিকতায় ইহুদিবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় আকরা শহরে একটি হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এভিহার ইভান তখন ওই হোটেলে ছিলেন। আগুনে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। এছাড়া সৃষ্ট ধোয়ার কারণেও তিনি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয় বলে ইসরায়েলের সব গণমাধ্যম আজ খবর দিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এভিহার ইভানকে হাইফা হাসপাতালে স্থানান্তরের পর থেকেই তিনি অজ্ঞান ছিলেন এবং বিশেষ যন্ত্রের সাহায্যে শ্বাস নিচ্ছিলেন। এভিহার ইভান এর আগে দখলদার ইসরায়েলের মহাকাশ সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসে 24 ঘন্টায় মারা গেছেন আরও 30 জন। এদিকে ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 1970 জন। এ সময় মারা গেছেন আরও 30 জন। এর আগে রোববার দেশে করোনায় 38 জনের মৃত্যু এবং 1673 জনের করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসেবে দেশে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,869 এবং মোট করোনা আক্রান্তের সংখ্যা 8,14,960। এদিকে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের ভারত সীমান্তবর্তী জেলাগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ বাড়ায় জেলার হাসপাতালগুলোর করোনা ওয়ার্ডে শয্যার সংকট দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে তিনজনই চাঁপাইনবাবগঞ্জের। গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে করোনা শনাক্তের হার যথাক্রমে ২৪.১৪%, ৩৩.৩৩% এবং ১৪.৯৩% পাওয়া গেছে। নাটোরে আজ সংক্রমণের হার বেড়ে সর্বোচ্চ ৬৭.৩ পৌঁছেছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশ জাতীয় সংসদে পাশ হয়েছে ২০২০-২১ অর্থ বছরের জন্য ১৩,৯৮৭.২৭৩২০০০ টাকার সম্পূরক বাজেট। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ সোমবার নির্দিষ্টকরণ বিল ২০২১ উত্থাপন করেন। পরে বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। আগামী ৩০ জুন শেষ হতে যাওয়া অর্থ বছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য এ সম্পূরক বিল আনা হয়। এর আগে সরকারি ও বিরোধী দলের সদস্যরা সম্পূরক বাজেটের উপর আলোচনা করেন। বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের ১১ জন সংসদ সদস্য ১৯০টি ছাঁটাই প্রস্তাব দেন, তবে সেগুলো কণ্ঠ ভোটে বাতিল হয়। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ৩৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মাওলানা জুনাইদ বাবুনগরীকে আমির আর মাওলানা হাফেজ নুরুল ইসলামকে মহাসচিব করা হয়েছে। সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ গ্রেপ্তার হেফাজত নেতাদের কমিটিতে রাখা হয়নি। আজ খিলগাঁও মখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নায়েবে আমির হিসেবে রাখা হয়েছে ৯ জনকে। হেফাজতে ইসলামের সাবেক আমির মরহুম শাহ আহমদ শফির বড় ছেলে মোহাম্মদ ইউসুফকে সহকারী মহাসচিব পদ দেওয়া হয়েছে। ভারতে এ পর্যন্ত ২৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন, শিশুদের জন্য ২টি টিকার পরীক্ষা চলছে। আর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রসঙ্গে বলেছেন, আধুনিক বিশ্বে এমন মহামারী কেউ দেখেনি। তিনি আজ সোমবার বিকেল ৫টায় দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে ২৩ কোটি মানুষকে টিকা দেয়া হয়ে গেছে। আমি যখন কথা বলছি তখন এই টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। আমরা কম সময়ের মধ্যে অনেকটা লক্ষ্য পূর্ণ করেছি। গত বছর এপ্রিলে আমরা টিকা টাস্ক ফোর্স তৈরি করেছি। আরও দ্রুত টিকার সরবরাহ বাড়বে। অন্য দেশ থেকেও টিকা কেনার বিষয়ে জোর দেওয়া হয়েছে। শিশুদের জন্য ২টি টিকার পরীক্ষা চলছে। এত কম সময়ের মধ্যে টিকা তৈরি করা মানবতার জন্য অনেক বড় পাওয়া। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার আগামী নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প চালাবে। দেশের মানুষের খাবার পৌঁছে দেওয়া হবে। চলবে গরিব কল্যাণ অন্ন যোজনা। টিকা নিয়ে অনেক বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছিল, সেটা কার্যকর হয়নি। ভারত সফলভাবে টিকাকরণের কাজ করছে। করোনা রোগীদের অক্সিজেন প্রদান সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের ইতিহাসে এত বেশি মেডিকেল অক্সিজেনের প্রয়োজন হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে কেন্দ্রীয় সরকার। ১০০% তরল অক্সিজেন তৈরি করার চেষ্টা করা হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, সমগ্র ভারতবর্ষকে বাংলা পথ দেখিয়েছে। তিনি আজ কলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপিকে মোকাবেলা করে তৃণমূলের বিপুল জয় প্রসঙ্গে ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেন, বাংলা দৃষ্টান্ত স্থাপন করেছে, বাংলা বহিরাগতদের কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, মাথা নত করেনি। এই বাংলার মাটি যে দুর্জয় ঘাঁটি তা বাংলার মানুষ প্রমাণ করেছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে 40 জন নিহত ও 100 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত 25 জনের শারীরিক অবস্থা সংকটাপন্ন, এ কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। সিন্ধুর ঘোটকি জেলার ধারকি শহরের কাছে আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের রেলওয়ে বিভাগের এক মুখপাত্র বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে সারগোধায় যাচ্ছিল। কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার পরে স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি রাওয়ালপিন্ডি থেকে আসছিল। রায়তি স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে থাকা সাবেক বন্দী গিলাদ শালিত একটি অপ্রকাশিত ভিডিও প্রচার করা হয়েছে যা আগে কখনো সম্প্রচার করা হয়নি। এছাড়া বর্তমান একজন ইসরায়েলি বন্দির অডিও প্রকাশ করেছে হামাস। কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেল ইসরায়েলের বন্দীদের এই ফুটেজ ও অডিও সম্প্রচার করেছে। আল জাজিরা সরাসরি হামাসের কাছ থেকে এসব ফুটেজ পেয়েছে। গিলাদ শালিত 2006 সালে হামাসের হাতে ধরা পড়ে এবং টানা 5 বছর আটক ছিল। পরে 1000-এর বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে গিলাদকে মুক্তি দেয় হামাস। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিম আফ্রিকায় বিশেষ করে নাইজেরিয়া ও এর আশেপাশের দেশগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা অনেক বেড়ে গেছে। ওই অঞ্চলে সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
পশ্চিম আফ্রিকায় বিশেষ করে নাইজেরিয়া ও এর আশেপাশের দেশগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা অনেক বেড়ে গেছে। বুর্কিনা ফাসোর উত্তরাঞ্চলে একটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের সর্বসাম্প্রতিক হামলায় 160 জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং তাদের ঘরবাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে। জাতিসংঘ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস লোমহর্ষক ওই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ওই অঞ্চলের উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবেলা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। পশ্চিম আফ্রিকার বেশ কিছু দেশে অনেক বছর ধরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সশস্ত্র তৎপরতা বজায় রয়েছে। অন্যদিকে পূর্ব আফ্রিকার দেশগুলোতেও আরেক উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আশাবাব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নাইজেরিয়া, মালি, সোমালিয়া সহ আরও বেশ কিছু দেশে তৎপর আফ্রিকার এই দুই সন্ত্রাসী গোষ্ঠী ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন এবং ধর্মের নামে বিকৃত ও উগ্র চিন্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার বিভিন্ন দেশের কর্মকর্তারা উগ্র সন্ত্রাসীদের মোকাবেলার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আসছেন এবং এদেরকে মোকাবেলায় বিদেশি সেনা মোতায়েনের উপর গুরুত্ব আরোপ করে আসছেন এবং এজন্য তারা অনেক পদক্ষেপও নিয়েছেন, কিন্তু তারপরও সন্ত্রাসবাদ মোকাবেলায় তারা সফল হতে পারেননি। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম এশিয়ার দেশগুলোর নীতিতে পরিবর্তন, উত্তর আফ্রিকার দেশগুলোতে রাজনৈতিক পরিবর্তন, গোলযোগ ও অস্থিরতা এবং আন্তর্জাতিক অঙ্গনে বৃহৎ শক্তিগুলোর নীতিতে পরিবর্তন প্রভৃতি কারণে আফ্রিকার বহু দেশে সন্ত্রাসবাদীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক দুরবস্থা ও দারিদ্র্যের সুযোগ নিয়ে একদিকে যেমন বিদেশিরা হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে, অন্যদিকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের তৎপরতা বিস্তারের সুযোগ পাচ্ছে। এদিকে কোন দেশ এসব সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করছে, গোপনে তাদেরকে অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে। যাই হোক, আফ্রিকা মহাদেশে আইএস ও বোকো হারামের মতো উগ্র জঙ্গিবাদের যে বিস্তার ঘটেছে তাতে কেবল শুধু আফ্রিকার দেশগুলো নয়, সারা বিশ্বের দেশগুলোর জন্যই হুমকি। তাই সন্ত্রাসীদের মোকাবেলায় আফ্রিকার সব দেশকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের অর্থমন্ত্রী আজ সংসদে বলেছেন কারা বিদেশে অর্থ পাচার করছে সে সম্পর্কিত তথ্য তার কাছে নেই। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশ থেকে কারা বিদেশে অর্থ পাচার করছে সে সংক্রান্ত কোনো তথ্য অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালের কাছে নেই। বিরোধী দল বা কারো কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে তা জানাতে অনুরোধ করেছেন অর্থমন্ত্রী। আজ সোমবার সম্পূরক বাজেটের উপরে আলোচনায় বিরোধী দলীয় সদস্যরা অর্থ পাচার প্রসঙ্গ তুললে আহমদ মোস্তফা কামাল এমন জবাব দেন। এ সময় মন্ত্রী বলেন, কারা টাকা নিয়ে যায় সেই লিস্ট আমার কাছে নেই, আপনাদের কাছে লিস্ট থাকলে আমাকে নামগুলো দেন, বাকি কাজটি করা আমাদের জন্য সহজ হবে। এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী প্রতিবছর বাংলাদেশ থেকে গড়ে প্রায় 1,00,000,000,000 টাকা বিদেশে চলে যাচ্ছে। গত 10 বছরে প্রায় 8.5-9,00,000,000,000 টাকা বিদেশে চলে গেছে, ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে যাচ্ছে। এর বাইরে হুন্ডির পরিমাণ ধরলে আল্লাহ মাবুদ জানেন কত টাকা বিদেশে গেছে। বিএনপির এই সংসদ সদস্য বলেন, একবার সংসদে ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হলো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা এখনো জানতে পারলাম না। ব্যাংকে যে টাকা সেটা আমাদের মতো আমজনতার টাকা, সেই টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংক ঋণ নেয়, ঋণ নেওয়ার সময় তারা জানে এই ঋণ তারা আর পরিশোধ করবে না, এই টাকা চলে যায় বিদেশে। সোমবারের সম্পূরক বাজেটের উপরে আলোচনায় অংশ নিয়ে সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যারা পুকুর চুরি করছেন তারা পার পেয়ে যাচ্ছেন, আর যারা এসব প্রকাশ করছেন তারাই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
কতগুলি কেস তাদেরকে ধরা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো শাস্তি কেউ পেয়েছে এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না। কোনো না কোনো পাক দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে এবং তারা পুকুর চুরি করে বেরিয়ে যাচ্ছে। যারা তুলে ধরছেন তারাও নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জনগণের চোখে এটাকে ধরা পড়ছে।
কাজী ফিরোজ রশিদ বলেন, এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংক থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠাচ্ছে, কানাডায় মালয়েশিয়ায় অস্ট্রেলিয়ায় দুদকের অফিস করুন, তাহলে দেখা যাবে কে কত টাকা নিয়েছে। পিকে হালদার এত টাকা নিয়ে পালালো, তাকে ধরতে পারেননি। সংসদ সদস্যদের এসব বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষের কষ্টে অর্জিত টাকা বিদেশে চলে যাবে, আপনাদের যেমন খারাপ লাগে আমারও লাগে, আমি অনিয়ম বিশৃঙ্খলার বিরুদ্ধে, আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং আগের মতো হয় না, তবে একদম বন্ধ হয়ে গেছে বলবো না।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন, কোনো ব্যক্তি গুনাহ থেকে নিরাপদ না যতক্ষণ না সে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করে।
আমরা সবাই জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করব, এ প্রত্যাশা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গোলরা গ্রাম থেকে, আর পাঠিয়েছেন রুশিয়া জামান রত্না। ফিলিস্তিন ইস্যুতে রেডিও তেহরানের ভূমিকার প্রশংসা করে তিনি লিখেছেন, বর্তমান সময়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হল ফিলিস্তিন ইসরায়েল ইস্যু। বরাবরের মতো এবারও রেডিও তেহরান এ বিষয়ে বেশ গুরুত্ব সহকারে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডে এখন ফিলিস্তিনময়। এ শ্রোতাবন আরও লিখেছেন, বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম পশ্চিমা সমর্থিত গণমাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করে বিধায় অনেক সময় পাঠকদের কাছে সঠিক সংবাদ পৌঁছায় না। এক্ষেত্রে রেডিও তেহরান কার্যকর ভূমিকা রেখে চলছে।
ইরানের পররাষ্ট্রনীতিতে ফিলিস্তিন একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ফিলিস্তিনি ভাইয়েরা বিষয়টিকে যেভাবে দেখেন, ইরানও ঠিকই একইভাবে দেখে। আর এসব কারণেই ইরানের অন্যান্য গণমাধ্যমের মতো রেডিও তেহরানও ফিলিস্তিনের খবরাখবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করে। তো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মতামত তুলে ধরায় বোন রুশিয়া জামান রত্না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের চিঠিটিও এসেছে বাংলাদেশ থেকে। জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়ার জাগো রেডিও লিসনার্স ক্লাব থেকে এটি পাঠিয়েছেন হারুনুর রশিদ। তিনি লিখেছেন, সম্প্রতি দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে যেভাবে নির্যাতন করা হয়েছে তা চরম অমানবিক। বিশেষ করে নিষ্পাপ শিশুদেরকে যেভাবে নৃশংস ও জঘন্যভাবে হত্যা ও নিপীড়ন করা হয়েছে তা আমাদেরকে কাঁদিয়ে যায়। চোখ দুটো বন্ধ করলেই শিশু নির্যাতনের সেই ভয়াবহতা হৃদয়ে ভেসে ওঠে, মর্মাহত করে যায় আমাদেরকে বারবার। কত স্বজন হারানোর বেদনা আর আর্তনাদ আহাজারের নীরব সাক্ষী হল ফিলিস্তিনের আকাশ, মাটি, প্রকৃতি। এ যেন নিজ বাসভূমিতে এক ভয়ানক মৃত্যুপুরী। ফিলিস্তিনের নিরপরাধ মানুষ ফিরে পাবে তাদের বাঁচার স্বাধীন অধিকার, এই আশা ব্যক্ত করে চিঠিটি শেষ করেছেন এই শ্রোতাবন্ধু।
ভাই হারুনুর রশিদ, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতার মর্মস্পর্শী বর্ণনা ফুটে উঠেছে আপনার লেখায়। মানুষ ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে সচেতন হোক এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াক, এটাই আমাদের প্রত্যাশা। মিউজিক বিরতির পর আবারও চিঠির দিকে নজর দিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া শিমুলিয়ার ফ্যামিলি রেডিও লিসনার্স ক্লাব থেকে নিজামুদ্দিন শেখ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, গত ২৫ মে তারিখের প্রচারিত গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে দুটি পাতিহাস ও কচ্ছপের গল্প শুনলাম, খুব ভালো লেগেছে। ১৯৭৪ সালে আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন এই গল্পটি পড়েছিলাম। অনেকদিন পর গল্পটা শুনে স্মৃতি রোমন্থন করতে পারলাম। ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য।
ভাই নিজামুদ্দিন শেখকে ধন্যবাদ আমাদের পুরো অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে চিঠি লেখার জন্য। ভারতের পর আবারও বাংলাদেশের চিঠি। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন এটি। তিনি এ চিঠিতে অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত দেননি, কেবল দুটি প্রশ্ন করেছেন। ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে আলোচনায় আসে গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। প্রভাবশালী এ পরিষদ কিভাবে গঠিত হয়, এর সদস্য সংখ্যা কতজন, আর এ পরিষদের ক্ষমতা ও কাজ কি কি। আর তার দ্বিতীয় প্রশ্নটি হল, গার্ডিয়ান কাউন্সিল কোন কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কাউকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য অনুমোদন দেয়। এ পরিষদের অনুমোদন ছাড়া কি কেউ প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবে না?
ভাই শাহাদাত হোসেন, আপনার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ডক্টর সোহেল আহমেদ।
ভাই অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, আমাদের সময় যেহেতু স্বল্প সে কারণে সংক্ষেপে উত্তর দিচ্ছি। ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদ গঠিত হয়েছে ১২ জন সদস্য নিয়ে। এর ৬ জন সদস্য হলেন ফকি, অর্থাৎ ইসলামী শরিয়া সংক্রান্ত গভীর জ্ঞানের অধিকারী ব্যক্তি। তারা এই ৬ জনকে নিয়োগ দিয়ে থাকেন ইরানের সর্বোচ্চ নেতা। অপর ৬ জন হলেন আইনবিদ, এই আইনবিদদের নিয়োগ দিয়ে থাকে ইরানের জাতীয় সংসদ। তবে ইরানের জাতীয় সংসদের কাছে আইনবিদদের তালিকা পাঠায় ইরানের বিচার বিভাগ। ইরানের গার্ডিয়ান কাউন্সিল যেসব দায়িত্ব পালন করে থাকে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে দেশের আইন প্রণয়ন মনিটর করা, সংবিধানের ব্যাখ্যা তুলে ধরা। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল নির্বাচনের প্রার্থী বাছাই সম্পাদন এবং নির্বাচন পর্যবেক্ষণ। এই নির্বাচনের প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবেই এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে এই কাউন্সিল। গার্ডিয়ান কাউন্সিল যেসব মানদণ্ডকে সামনে রেখে প্রার্থী বাছাই করে থাকে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রার্থীকে রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতার অধিকারী হতে হবে, ধর্মীয় ও মাজহাবগত প্রজ্ঞা থাকতে হবে, ইসলামী প্রজাতন্ত্রের মূলনীতির উপর আস্থা ও বিশ্বাস থাকতে হবে, এছাড়া ইরানের রাষ্ট্রীয় মাজহাবে বিশ্বাসী হতে হবে প্রার্থীকে। সম্ভাব্য প্রার্থীদের তালিকা সামনে আসার পর থেকেই সাধারণত প্রাথমিক কাজ শুরু করে দেয় গার্ডিয়ান কাউন্সিল। ইরানের সংবিধানে বর্ণিত প্রয়োজনীয় বিভিন্ন যোগ্যতা, বিশেষ করে যেগুলো আমি উল্লেখ করলাম, সেগুলোকে মানদণ্ড হিসেবে নিয়ে প্রার্থীদের যাচাই বাছাই করে থাকে এই কাউন্সিল। এরপর তুলনামূলক নিখুঁত প্রার্থীদেরকে জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। আর সর্বশেষ যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, হ্যাঁ, এই পরিষদের অনুমোদন ছাড়া কেউ প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না। আপনাকে ধন্যবাদ।
শাহাদুত ভাইয়ের প্রশ্নগুলোর উত্তর দেয় সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসরের এই পর্যায়ে আমরা অনুষ্ঠান সম্পর্কে সরাসরি মতামত জানব ভারতের এক শ্রোতা বন্ধুর কাছ থেকে। প্রথমে তার পরিচয় জানা যাক।
আমার নাম রাফেল মন্ডল, আমি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুহানগঞ্জ সাব ডিভিশনের ছোট একটি গ্রাম, আমি সেখানকার বাসিন্দা। আমি স্নাতকে বসে পড়াশোনা করছি।
ভাই রাসেল মন্ডল, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি ঠিক কবে থেকে রেডিও তেহরান শুনছেন এবং কিভাবে এ বেতারের সন্ধান পেলেন?
রেডিও তেহরান আমি খুব বেশি দিন না, কিছুদিন আগে থেকেই শুনছি। ছোটবেলায় দেখতাম আমার আব্বা রেডিও তেহরান শুনতো, কিন্তু পারিবারিক কাজে সাথে তিনি সেটা আর ধরে রাখতে পারিনি। আর আমি যখন সংবাদ খবরের গুরুত্বটা বুঝতে পারি, তখন আমাদের দেশে সংবাদ মাধ্যম আর প্রকৃত সংবাদ প্রচার করছে না। তো এরপরেই রেডিও তেহরান সম্পর্কে আমার আব্বার কাছ থেকে আমি কিছুটা জানতে পারি, আর বিষয়ে জানতে পারি বাংলাদেশ থেকে আমার জেঠু আব্দুল কুদ্দুস মাস্টার এর কাছ থেকে। ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই বিষয়ে রেডিও তেহরান সম্পর্কে বুঝতে পারার জন্য।
একজন নতুন শ্রোতা হিসেবে কেমন লাগছে আমাদের সংবাদ সহ অন্যান্য পরিবেশনা?
রেডিও তেহরানের সংবাদ আমার খুবই ভালো লাগছে। প্রথমে তো আমি বলতে যাব, আপনারা সংবাদ শুরু প্রথমেই যে কোরআন তেলাওয়াত প্রচার করেন, যেটা আমার খুবই ভালো লাগে। এছাড়াও আপনারা বিশেষ সংবাদে যে তত্ত্ববহুল বিষয়গুলি প্রচার করেন বা আলোচনা করেন, আমার মনে হয় না বর্তমান সময়ে সেরকম ভাবে আর কোন সংবাদ মাধ্যম প্রচার করছে। এছাড়াও আপনাদের অন্যান্য বিষয়গুলি ইনশাল্লাহ আর ভালো লাগবে, যেহেতু আমি এইসব প্রোগ্রামগুলো আমি খুব কম সময় দেখেই শুনছি।
মুসলিম বিশ্বের সমস্যা নিয়ে ইরানের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন?
আমি এটাকে খুবই ভালো চোখে দেখছি, কারণ আমাদের সত্যি কথা বলতে আমাদের যে মুসলিম বিশ্বটা আছে, আমার মনে হয় না যেরকম আমি একটা বিষয় তুলে ধরতে চেষ্টা করছি, যেরকম ইসরায়েল প্যালেস্তানের বিষয়টা, আমার মনে হয় না এত দূর এই সমস্যাটা দূরে আসবে যদি আমরা প্রথম দিকে আমরা মুসলমানরা সব সংবদ্ধ হতে পারতাম। কিন্তু আমাদের মধ্যে সেই ইস্যুটা ছিল না, যেটা এখন ইরানের মাধ্যমে, ইরানের গণমাধ্যমের মাধ্যমে সেটা প্রচার করা হয়, মুসলিম বিশ্বের বিষয়টাকে তুলে ধরা হয়। আমি সেটাকে খুবই ভালো চোখে দেখি।
সবশেষে আমাদের অনুষ্ঠানের মান উন্নয়নের বিষয়ে কোনো পরামর্শ থাকলে দিতে পারেন?
অনুষ্ঠানের মান আমার মতে ভালো আছে, যথেষ্ট ভালো আছে। কিন্তু আপনারা ফেসবুক লাইভের যেটা শুধু আমার সমস্যা না, আমি যেটা দেখছি যে আপনারা সাউন্ডের মাত্রাটাকে যদি একটু বাড়িয়ে দিতেন আমার মনে হয় খুব সুবিধা হতো সবারই।
আপনার পরামর্শটি আমাদের বিবেচনায় আছে। তো ভাই রাসেল মন্ডল, আপনার সঙ্গে কথা বলে আমাদের ভালো লাগলো, আশা করি নিয়মিত যোগাযোগ করবেন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়।
radiotehran1982@gmail.com অথবা radiotehran@ws.irib.ir।
সাক্ষাৎকারের পর এবার ক্লাব কার্যক্রমের খবর। খবরটি পাঠিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার লিমা। তিনি জানিয়েছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অব্যাহত বিমান হামলা, গণহত্যা, তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের প্রতিবাদে গত 21 মে বাদ জুমা সিলেট কালেক্টরেট জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও র্যালি করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ। রেডিও অ্যাক্টিভিস্ট ও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের নেতৃত্বে শান্তিপূর্ণ এ বিক্ষোভ ও র্যালিতে ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা, হত্যাযজ্ঞ ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
বোন তাসলিমা আক্তার লিমাকে ধন্যবাদ খবরটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানিয়ে চিঠি লিখবেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরানের 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে একজনের লেখার কিছু অংশ পড়ে শোনাতে চাই। আজ আমরা পড়ব বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ির শ্রোতা শাওন হোসাইনের লেখা। তিনি লিখেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান প্রচার করায় হাজারো শ্রোতার ভালোবাসায় রেডিও তেহরান তার সাফল্যের 39 বছরে পদার্পণ করেছে। বর্তমানে ইন্টারনেট ও আকাশ সংস্কৃতির প্রভাবে আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলো যখন শ্রোতাদের থেকে অনেক দূরে সরে যাচ্ছে, ঠিক তখন রেডিও তেহরান নানামুখী শ্রোতা বান্ধব কার্যক্রম গ্রহণ করে শ্রোতাদের সাথে বন্ধন দৃঢ় করেছে।
শাওন ভাই আরও লিখেছেন, বর্তমান বিশ্বে বহু গণমাধ্যম থাকলেও স্বাধীন গণমাধ্যমের সংখ্যা খুবই নগণ্য। অধিকাংশ গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ খবর প্রচার থেকে দূরে সরে নির্দিষ্ট দেশ বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে বেশি উৎসাহী। প্রক্ষান্তরে রেডিও তেহরান সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে সঠিক ও নির্ভরযোগ্য খবর প্রচার করায় বহু সংখ্যক শ্রোতার নিকট বিশ্বাসযোগ্য ও আস্থাশীল গণমাধ্যমে পরিণত হয়েছে। রেডিও তেহরান সকল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে মজলুম ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবে টিকে থাকুক যুগের পর যুগ, এ কামনা করে লেখাটি শেষ করেছেন এ শ্রোতা বন্ধু।
ভাই শাওন হোসাইন, IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার জেতায় আপনাকে অভিনন্দন আর চমৎকার প্রবন্ধটির জন্য ধন্যবাদ। আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার ঢাকা কলোনি থেকে, আর পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল। 29 মে তারিখে প্রচারিত পুরো অনুষ্ঠান সম্পর্কে তিনি মতামত জানিয়েছেন। কথাবার্তা অনুষ্ঠান সম্পর্কে এই শ্রোতাবন্ধু লিখেছেন, ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান দৈনিকগুলোর নির্বাচিত সংবাদ নিয়ে সুন্দর আলোচনার পাশাপাশি সিরাজুল ইসলাম ভাইয়ের বিশ্লেষণ অনুষ্ঠানটিকে এক আলাদা মাত্রা দিয়েছে। বিশেষ করে ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা যাবে না মর্মে কুয়েতের জাতীয় সংসদে যে বিল পাস হয়েছে সে বিষয়ে সিরাজুল ইসলাম ভাইয়ের বিশ্লেষণ যৌক্তিক মনে হয়েছে।
বিধানচন্দ্র সান্যালকে ধন্যবাদ নিয়মিত চিঠি লেখার জন্য। আমাদের হাতে আরও কিছু চিঠি রয়েছে, কিন্তু সময়ের অভাবে সেগুলোর জবাব দেওয়া সম্ভব হচ্ছে না, তাই কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করছি। বাংলাদেশের কক্সবাজার থেকে মোহাম্মদ জসিমউদ্দিন, কিশোরগঞ্জ থেকে শরীফা আক্তার পান্না, সিরাজগঞ্জের নাটুয়ার পাড়া থেকে মোহাম্মদ রবিউল আলম সোহেল, হরিদাস রায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে তরুণ মৈত্র।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আজও রয়েছে একটি গান। সালাম বার কুদস অর্থাৎ কুদসের প্রতি সালাম। শিরোনামের আরবি, ফার্সি ও ইংরেজি ভাষার গানটি গেয়েছে ইরানের নাসিমে রহমত শিল্পী গোষ্ঠীর সদস্যরা।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
سلام بر دل پرخون مسجد الاقصا به مسجدی که خداوند گفت بارکنا سلام ما به تو و دستهای بسته شده سلام ما به تو ای حرمت شکسته شده اگرچه شعله به پا کرده فتنه هر طرفی اگرچه تفرقه در هر کنار بسته صفی اگرچه گفت به نیرنگ و جنگ بسته کمر اگرچه تکبیر از پشت میزند خنجر صهيون إننا آتون ومنكم بشديد العقاب منتقمون ونحو خير لكم قد عتى والكرار فأين من متفرون يا بنو الأشرار
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 7 জুন সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শ্রোতা ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, বড় চোরদের দুর্নীতিতে মাথা হেঁট হয়ে যায়। প্রথম আলো, ভয়ঙ্কর কিশোর গ্যাং ডি কোম্পানি ইত্তেফাক। কালের কণ্ঠের শিরোনাম, ঐতিহাসিক 6 দফা দিবস আজ। খুলনা বংলা রেল পথ নির্মাণ, 1,721 কোটি টাকার প্রকল্প, এখন 4,329 কোটিতে। যুগান্তর, সংসদে রুমিন ফারহানা, আমলারা বেপরোয়া আচরণ করছেন, মানব জমিন। আলোচনা সভায় বিশিষ্টজন, এনআইডি নিবন্ধন মন্ত্রণালয়ে নেয়া গ্রহণযোগ্য নয়। সমকাল, ভারতের কয়েকটি খবরের শিরোনাম, পেট্রোল ও ডিজেলের দামে রেকর্ড বৃদ্ধি কলকাতায়, চিন্তায় আম জনতা, আনন্দবাজার পত্রিকা। মুকুলের বাড়িতে সৌমিত্র, রাজনৈতিক আলোচনা নিয়ে তুঙ্গে জল্পনা। আজকাল, ফের বড়সড় সেনা সমাবেশ কাশ্মীরে, সিঁদুরে মেঘ দেখছেন উপত্যকার রাজনীতিবিদরা। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জেম কাদের বলেছেন, যারা পুকুর চুরি করছেন তারা বেরিয়ে যাচ্ছেন, আর যারা এসব প্রকাশ করছেন তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। দৈনিক প্রথম আলোয় প্রকাশিত জেম কাদের এ বক্তব্য সম্পর্কে
আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের মূল বিষয় যেটি, সেটি আমি ব্যক্তিগতভাবে খুবই বাস্তবসম্মত মনে করি। সম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকার রিপোর্টার রোজিনা ইসলাম সচিবালয়ে কিছু তথ্য আনতে গিয়ে যে একটা বিব্রতকর বাজে অবস্থার মুখে পড়েছিলেন, পরবর্তীতে তিনি আটক হয়েছিলেন, মামলার মুখে পড়েছেন, এই ঘটনাকেই সম্ভবত জি এম কাদের বিশেষভাবে ইঙ্গিত করার চেষ্টা করেছেন। তার বক্তব্যের মূল সুর যেটি, সেটি হচ্ছে যে দেশে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতি যারা করছেন তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে, আর সেই কথা প্রকাশ করতে গিয়ে বিশেষ করে সাংবাদিক সমাজ সমস্যার মুখোমুখি হচ্ছে এবং ক্ষেত্র বিশেষে হেনস্থার শিকার হচ্ছে, মামলা হামলার শিকার পর্যন্ত হচ্ছে। এখন এই অবস্থা প্রকৃতপক্ষে মোটেই কাঙ্ক্ষিত না, বিশেষ করে যারা সরকারের গুরুত্বপূর্ণ পদে শীর্ষ পর্যায়ে রয়েছেন তাদের কাছে। আমি মনে করি যে পত্রিকার এই রিপোর্টগুলো গুরুত্বপূর্ণ হতে পারত, সাংবাদিকদের এই কর্মতৎপরতা তাদের জন্য সহযোগিতা হিসেবে গণ্য হতে পারত, কারণ সাংবাদিকদের এই তথ্যগুলো প্রশাসনের শীর্ষ পর্যায়ের বা সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের কাছে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে কাজে লাগতে পারে, সেক্ষেত্রে এই তথ্যগুলোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত। আর এই তথ্য সরবরাহকারী হিসেবে সাংবাদিকরা প্রকৃতপক্ষে সরকারের কাছে পুরস্কার পাওয়ার কথা, কিন্তু ঘটনা উল্টে যাচ্ছে, জি এম কাদের সেই দিকেই ইঙ্গিত দিয়েছে।
আমেরিকায় নিযুক্ত ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূত স্যার পিটার ওয়েস্ট ম্যাক্ট বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণে বিশ্বস্ত মিত্রদের কাছে ওয়াশিংটনের অবস্থান এবং সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আপনি কি বলবেন?
জি, আমেরিকায় নিযুক্ত ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূত স্যার পিটার ওয়েস্ট ম্যাকট বলেছেন যে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণে তার বিশ্বস্ত মিত্রদের কাছে আমেরিকার ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এই বিশ্বস্ত মিত্র বলতে তিনি কাদের বুঝিয়েছেন সেটি একটা ব্যাপার। আমি জানি যে আমেরিকার বিশ্বস্ত মিত্র হচ্ছে ইউরোপের দেশগুলো এবং একথা খুবই বাস্তব যে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ইতিহাসে এইবারই প্রথম আমেরিকা এবং ইউরোপ খানিকটা পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আমরা সবসময় দেখে এসেছি যে আমেরিকা যেদিকে, পুরো ইউরোপ সেদিকে, বিশেষ করে ব্রিটেন তো বটেই, কিন্তু এবারের ঘটনায় ব্রিটেন এবং ইউরোপের গুরুত্বপূর্ণ সমস্ত দেশ আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরমাণু সমঝোতা থেকে সরে যাওয়ার পরে এটি যে একেবারে চরমভাবে সাদা চোখে দেখা যায় যে এটি অন্যায়, এই বিষয়টা সম্ভবত ইউরোপের কেউই আর মেনে নিতে চাননি। ইউরোপের দেশগুলোর নেতারা সম্ভবত এ কারণেই ট্রাম্পের এই উল্টাপাল্টা কাজ এবং উল্টাপাল্টা কথার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এখন জো বাইডেন ক্ষমতা আসার পর সবাই আবার আশা করেন যে আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে আসুক এবং ইরানের সঙ্গে এই সংকট সমাধান হোক।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ফের বড়সড় সেনা সমাবেশ কাশ্মীরে, সিঁদুরে মেঘ দেখছেন উপত্যকার রাজনীতিবিদরা, সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে। ফের বড়সড় সেনা সমাবেশ জম্মু ও কাশ্মীরে, বিশেষ করে সন্ত্রাস জর্জরিত দক্ষিণ কাশ্মীরের জেলাগুলোতে বৃহৎ সংখ্যক সেনা মোতায়েন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রশাসিত প্রদেশটির স্থানীয় রাজনৈতিক নেতারা। যদিও সেনা সমাবেশের বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করে প্রশাসন জানিয়েছে, রুটিন প্রক্রিয়া মেনেই আধাসামরিক বাহিনীর জওয়ানরা জম্মু কাশ্মীরে ফিরছেন। এ বিষয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ কর্তা আইজি বিজয় কুমার বলেন, নতুন করে কোনো সেনা সমাবেশ হচ্ছে না, কিন্তু প্রশাসনের আশ্বাস সত্ত্বেও স্থানীয় রাজনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে। অনেকেই মনে করছেন ফের তাঁদের আটক করা হতে পারে। মুকুলের বাড়িতে সৌমিত্র, রাজনৈতিক আলোচনা নিয়ে তুঙ্গে জল্পনা, আজকালের এ খবরে লেখা হয়েছে। বিধানসভা ভোটের ফল প্রকাশ হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার কথা শোনা যাচ্ছে একাধিক হ্যাভি ওয়েটের। এহেন পরিস্থিতিতে বিজেপি নেতা মুকুল রায়ের বাড়িতে গেলেন সৌমিত্র খাঁ। কয়েকদিন ধরেই শুভ্রাংশু রায় এবং মুকুল রায়ের বিজেপি ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মুকুল পুত্রের সঙ্গে সখ্যতা বেড়েছে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জির। তাই রাজনৈতিক মহলের মতে মুকুল পুত্রের তৃণমূলে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রদূত বহিষ্কার করতে ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে বেলফাস্ট সিটি কাউন্সিল। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের জন্য এই পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়েছে, এতে 260 ফিলিস্তিনি শহীদ এবং 1948 জন আহত হয়েছে। মার্কিন সমাজে বিরাজমান বন্দুক সহিংসতার ঘটনায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে অন্তত 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 1 জন নারী রয়েছেন। এছাড়াও গোলাগুলির এ ঘটনায় অন্তত 6 জন আহত হন। আমেরিকা নিযুক্ত ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূত স্যার পিটার ওয়েস্ট ম্যাট বলেছেন, 2018 সালের মে মাসে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণে বিশ্বস্ত মিত্রদের কাছে তার অবস্থান এবং সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এ বিষয়ে জো বাইডেনের প্রশাসন সতর্ক আছে বলে তিনি আশা প্রকাশ করেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বরতার জন্য দখলদার ইসরায়েলকে একদিন জবাবদিহি করতেই হবে বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হিজবুল্লাহ নেতা হাসান আল বাগদাদি বলেছেন, লেবাননের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু করলে দখলদার ইসরায়েল জাহান্নামের আগুনে পতিত হবে। গ্রেপ্তার হওয়া নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করেছে বাংলাদেশের হেফাজতে ইসলাম। পদ পেয়েছেন মরহুম আহমদ শফির ছেলেও। এবং ভারতে 23 কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলছে শিশুদের জন্য টিকার পরীক্ষা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ। Thank you.